তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কারি সাহেব, নাত খা, মোবালিকে দাওয়াত, ইসলামীকে দাওয়াত দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা হামদে বাড়ি তালা শুনবো আজকে, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো উপদেশ দেওয়ার জন্য, গ্রহণ করার জন্য একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মোবালিকদের সাথে তাও আপনাদেরকে জানাব ইনশা আল্লাহ তাআলা। আসুন, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করি, অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখারও নিয়ত করি। আমরা অনুষ্ঠানে শুরু করার পূর্বে হামদে বাড়ি তালা শ্রবণ করব, এরপরে বিষয় জানিয়ে দেবো আপনাদেরকে, আর বিষয় সম্পর্কে কিছু কথাও বলার চেষ্টা করবেন। সাল আসুন আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি কায়া رسول اللہ وسلم علیک یا حبیب اللہ শোদয়ামি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তো কোন আসনকারীর সঙ্গ চাই, ইয়া ইলাহি শোদয়ামি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তো কোন আসনকারীর সঙ্গ চাই, ইয়া ইলাহি শোদয়ামি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি শোদয়ামি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তো কোন আসনকারীর সঙ্গ চাই, আল্লাহ 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 আল্লাহ, ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, মুস্তফারি নেকি চেহারার দিদার লাভের সঙ্গ চাই, ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, মুস্তফারই নেকি চেহারার দিদার লাভের সঙ্গ চাই, মুস্তফারই নেকি চেহারার দিদার লাভের সঙ্গ চাই, আল্লাহ 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 ইয়া ইলাহি আদর গোরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আদর গোরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই ইয়া ইলাহি আদর গোরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আদর গোরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই আল্লাহ 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 ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুণ সুর ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুণ সুর নিরাপত্তা আর শান্তি দাতার প্রিয় সঙ্গ চাই ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুণ সুর ইয়া ইলাহি রোজে হাশরে পড়বে যখন দারুণ সুর নিরাপত্তা আর শান্তি দাতার প্রিয় সঙ্গ চাই আল্লাহ 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 ইয়া ইলাহি দারুণ তৃষায় জিহ্বা যখন হবে বের ইয়া ইলাহি দারুণ তৃষায় জিহ্বা যখন হবে বের আবে কাউসার পাওয়ার তোরে মোহন দাতার সঙ্গ চাই ইয়া ইলাহি দারুণ তৃষায় জিহ্বা যখন হবে বের ইয়া ইলাহি দারুণ তৃষা জিহ্বা যখন হবে বের আবে কাউসার পাওয়ার তোরে মোহন দাতার সঙ্গ চাই আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালাম শুনতেছিলাম নাতখা ইসলাম ভাই থেকে। আজকের বিষয় আপনাদেরকে জানাবো দর্শক শ্রোতা, সমাজের মধ্যে ছোট হোক কিংবা বড়, শিক্ষিত হোক বা অশিক্ষিত, জ্ঞানী লোক হোক বা মূর্খ, উপদেশ দিতে আমরা ভালোবাসি। মানুষকে উপদেশ দেওয়াটা অনেক মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। উপদেশ যাকে তাকে যেখানে সেখানে ইচ্ছায় অনিচ্ছায় সুযোগ পেলেই উপদেশ দেওয়াটা অনেক মানুষের কাছে সেটা এক প্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে, উপদেশ দেওয়াটা। এখন এই উপদেশ, উপদেশের মধ্যে কয়েকটা প্রকার আছে, সৎ উপদেশও হয় আবার অসৎ উপদেশও হয়। মানুষ জেনে শুনে অসৎ উপদেশ দেয়, আবার ভুল করেও অসৎ উপদেশ দেয়, আবার মানুষের ভালোর জন্য সৎ উপদেশ দেয়, আবার ক্ষতি করার জন্যই উপদেশ দেয়। এরপরে মানুষকে এমন উপদেশ দেওয়া হয় যেন সে বিপদে পড়ে যায়, আবার এমন উপদেশ দেওয়া হয় সে যেন লজ্জায় পড়ে যায়। আবার উপদেশ উপদেশ বাস যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে ছোট হোক বড় হোক উপদেশ দিয়ে দেওয়া হয়। এখন একটা এই যে উপদেশ একটা শব্দ রয়েছে, এটা কি আসলেই সব জায়গায় সবাইকে সবখানে দেওয়া যায়? এটা একটা বিষয়। উপদেশ কেমন হওয়া দরকার সেটাও জানা দরকার আমাদের। আচ্ছা, উপদেশ দেওয়ার জন্য স্থানকাল পাত্র দরকার এটাও জানা দরকার, কিন্তু এগুলোর কোনোটারই জ্ঞান হয়তো বা আমাদের নাই, কিন্তু উপদেশ দিতে আমরা পছন্দ করি। উপদেশগুলো দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি কীভাবে উপদেশ কাকে দেওয়া যায়। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে মানুষকে উপদেশ দিয়েছেন, সে উপদেশগুলো কেমন একবার যদি আমরা দেখে নিতাম, একবার যদি আমরা জেনে নিতাম। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠানও হয় কোরআনের উপদেশ, যদি একবার দেখে নিই অনুষ্ঠানটা, আমি অনেকগুলো পড়ছি, প্রায় 100 বেশি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে উপদেশ দিয়েছেন। 100 বেশি উপদেশ কোরআনে পাকের মধ্যে রয়েছে মানুষের জন্য। এরপরে আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালামদের উপদেশ রয়েছে, স্বয়ং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, সাহাবা একরামের উপদেশ রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তিদের উপদেশ রয়েছে। এখন আমি যে উপদেশগুলো দেই আসলে কি তাদের মতো কি না, সেই ধারাবাহিকতা আমি বজায় রাখতে পারলাম কি না, এমনটা হয় না অনেকের ক্ষেত্রেই। উপদেশ দেই আমরা বয়স দেখি না, উপদেশ দেই আমরা তার সম্মান দেখি না। এমন ব্যক্তিকে উপদেশ দিছি সে আমার 10-20 বছরের সিনিয়র, আমি তাকে উপদেশ দিচ্ছি। এমন ব্যক্তিকে উপদেশ দিচ্ছি যে আমার চাইতে অনেক ভালো লেখাপড়ায়, আমি তাকে উপদেশ দিচ্ছি। অর্থাৎ মানুষকে পেলেই হলো, কোনো মতে একটা সুযোগ পেয়েছি, উপদেশ দেওয়া শুরু করে দিলাম। উপদেশ দেওয়ার জন্য ব্যক্তি আমাকে দেখতে হবে, আমি কাকে উপদেশ দিচ্ছি। হয়তোবা ওই ব্যক্তি আমার মতো মানুষ 10 জনকে উপদেশ দেওয়ার ক্ষমতা সে রাখে, কিন্তু চুপ থাকার কারণে আমি উল্টা তাকে উপদেশ দিয়ে দিলাম। না, এমনটা নয়। তো উপদেশ দেওয়ার জন্য ব্যক্তি বিশেষ রয়েছে, কে কাকে উপদেশ দিবে, এরপরে উপদেশের ধরনটা কেমন হওয়া দরকার, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যে উপদেশগুলো আসছে সেগুলো কেমন উপদেশ ছিল। যেহেতু কোরআনের পাকের মধ্যে উপদেশ আসছে মানুষের জন্য, আল্লাহ তাবারক ও তাআলা উপদেশ দিয়েছেন, সেগুলো কেমন উপদেশ ছিল। হাদিসে মোবারাকার মধ্যে যেহেতু উপদেশ আসছে, সে উপদেশগুলো কেমন ছিল, এই দিকগুলো আমাদেরকে খেয়াল রেখে মানুষকে উপদেশ দেওয়া দরকার। আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, উপদেশ কে কাকে দেবে তাও জানবো, কোরআন থেকেও জানবো, হাদিস থেকেও জানবো, ইনশা আল্লাহ তালা আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী থেকেও কিছু উপদেশ জানার আমরা চেষ্টা করবো। সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, কামরুজ্জামান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আমরা তাদের থেকে কিছু আলোচনা শুনি, এরপরে নাতের রসুলও শোনাবো আপনাদেরকে ইনশাল্লাহ। শুরুতে মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসি। মাইনুদ্দিন ভাই, উপদেশ ছোট্ট একটা শব্দ, এখন এই উপদেশ দেখা যায় ছোট বড় ভেদাভেদ নাই এখন আর উপদেশ দেওয়ার জন্য, আবার শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ রাখে না উপদেশ দেওয়ার জন্য। মূলত তো উপদেশ সেই দিবে যে আমার চাইতে বেশি জানে, আমার চেয়ে বেশি বুঝে, সে ব্যক্তি আমাকে উপদেশ দিবে। আমি যাকে উপদেশ দিব তার ইয়াটাও দেখতে হবে, সে কোন কোয়ালিটির লোক, আমার চাইতে সে, আমি যে উপদেশটা দিচ্ছি সেটা তার জন্য গ্রহণযোগ্য কি না, তার জন্য গ্রহণযোগ্য কি না। এখন সাধারণত আপনি আমার সাথে বসা আছেন, আপনার মধ্যে যে গুণগুলো আছে বা যেটা আপনি পারেন ওইটা নিয়েই যদি আমি উপদেশ দিই তো এটা তো খামাখা হয়ে গেল, শুধু আপনার মধ্যে আছে গুণটা, এরপর আমি উপদেশ দিলাম আপনার এটা এমন হন না। তো উপদেশ দেওয়ার জন্য আমাদের একটু ধারণা থাকা উচিত, উপদেশটা আমি যে দিব কোন বিষয় দিব, কাকে দিব, সে ব্যক্তিটা কেমন, কাকে দেওয়া উচিত। এখন একটা উদাহরণ দিই, এরপর আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো ব্যক্তি খেত খামারে কাজ করে, হাল চাষ করে, কৃষির কাজ করে, এখন আপনি যদি গিয়ে তাকে বা আমি যদি গিয়ে তাকে বিমান তৈরি করার সরঞ্জাম যে রয়েছে, আসবাবপত্র যে রয়েছে, বিমান তৈরি করার যন্ত্রপাতি যে রয়েছে, ওই সম্পর্কে যদি আমি কিছু আইডিয়া তাকে দেই, উপকারটা কী হবে, কোনো উপকার আছে এখানে? সে তাকে যদি আপনি ফসল ফলানোর কিছু উপদেশ দিতে পারেন, এই সময়কার ফসল এইভাবে করলে, এভাবে উৎপাদন করলে ভালো হয়, এভাবে কাজগুলো করলে সুন্দর হবে, তো তার মধ্যে কিছু একটা আসবে, বলে আস ভালো একটা কল্যাণকর হবে, সে বুঝবে না, ভালো একটা পরামর্শ আমাকে দিয়েছে। এখন যদি তার সামনে গিয়ে বিমান তৈরি করার আপনি পরামর্শ দেন বা সুন্দর একটা কথা বলেন, যা প্রয়োজন এগুলো বলেন, তো মাথার উপর দিয়েই চলে যাবে তার, আর সে গ্রহণ করতে পারবে না। তো এমন 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 জায়গার মধ্যে উপদেশ দেয় মানুষ বা এমন এমন কথা বলে, অনেক সময় দেখি আমি মানুষ লজ্জিত হয়ে যায় উপদেশ গ্রহণ করতে গিয়ে, কারো থেকে উপদেশ যখন শুনে সে লজ্জিত হয়ে যায়, এতগুলো মানুষের সামনে আমাকে উপদেশ
বিরূপভাবে উপস্থাপন করতেছি এবং তাকে ছোট করে ফেলছি,
রাইট,
তার সম্মান হানি হয়ে যাচ্ছে আমার,
সম্মান হানি,
সেটা আমি নিজেও উপস্থাপন করতে পারছি না। তো ওই বেচারা মনে মনে অনেক ঘৃণিত হচ্ছে, কষ্ট পাচ্ছে,
কষ্ট পাচ্ছে
যে কার কাছে আসলাম আমি উপদেশ চাওয়ার জন্য, বা কে আমাকে উপদেশ দিতে আসলো, সে তো আমাকে আরো অপমান করে যাচ্ছে, অবদস্তের স্বীকার করে দিচ্ছে। এটাও আমাদের দেখা
কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে উপদেশ নিয়ে,
জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে আলোচনার বিষয় বিষয়বস্তু সেটা আছে উপদেশ। তো উপদেশ বিষয়টা কি, উপদেশটা আসলে ইসলাম এবং মুসলমানের সাথে উপদেশ অনেক গভীরভাবে
জড়িত
রয়েছে। ইসলামী ব্যক্তিত্বের একটি অন্যতম আলামত হচ্ছে উপদেশ।
সুবহানাল্লাহ।
তো আসুন আমরা এ ব্যাপারে একটি বাণী শ্রবণ করি, সেখান থেকে আমরা উপদেশের ধারণাটা পাবো।
যেমন
আমরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে প্রায় সময় শুনে থাকে এবং আমরাও অনেক সময় কিতাবে পড়েছি বা বলে থাকি বা শুনে থাকি যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা নিজের সে নিজের জন্য যেটা ভালো মনে করে পছন্দ করে সেটা তার অপর ইসলামী ভাই মুসলমানের জন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করে, এবং যেটা সে নিজের জন্য অপছন্দ করে সেটা যদি তার অপর ইসলামী ভাই এবং মুসলমান ভাইয়ের জন্য অপছন্দ না করে, তাহলে এখান থেকেই কিন্তু আমাদের এই উপদেশের ধারণা। অর্থাৎ আমি নিজের জন্য যেটা কল্যাণকর মনে করলাম তো এটা আমার অপর ইসলামী ভাইয়ের জন্য মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকর মনে করতে হবে, এবং তাকে ওই কল্যাণকর মনে করে ওই বিষয়টা সম্পর্কে তাকে অবগত করা, তাকে উপদেশ দেওয়া, এখান থেকেই উপদেশের প্রেরণা আমাদের জাগ্রত হয় এবং এখান থেকেই কিন্তু আমাদের উপদেশের ধারণা এসেছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম হচ্ছে সহজ সাবলীল এবং যৌক্তিক একটি ধর্ম। তো আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত, ইসলাম হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আল্লাহ তাআলার প্রদত্তিত একটি একমাত্র ধর্ম। তো এই ইসলাম অবশ্যই আমাদেরকে উপদেশ দেওয়ার প্রতি উৎসাহিত করেছে, কিন্তু আমরা আজকে দেখা যায় দুঃখের বিষয় আফসোস, যেটা উপদেশ দিতে গিয়ে যেটা আপনি শুরুতে বলেছেন যে আমরা কাকে উপদেশ দিব এবং কি ধরনের উপদেশ দেবো সেটাতেই আমরা গন্ডগোল বেজিয়ে সমস্যাটা
ভুল করে
ফেলি। তো এজন্য আমাদেরকে স্থান কাল পাত্র বেদে ব্যক্তি নির্ণয় করে ব্যক্তিকে চিহ্নিত করে তারপরে উপদেশ দিতে হবে। এখন আমার কাছে যেটা বলেন আপনি শুরুতে, একজন কৃষক এসেছে, তাকে যদি আমি পারি তার কৃষি সকাশ সম্পর্কে তাকে কোনো আইডিয়া দিব, কোনো উপদেশ দিব, যদি না পারি তাহলে আমি বলে দিতে পারবো যে ভাই আসলে আমার এই বিষয়ে জানা নাই বা আমার এই বিষয়ে তেমন জ্ঞান নেই, আপনি হতে পারে এর কাছে যান বা একজন কৃষি অফিসার যিনি বা একজন ভালো কৃষক যিনি রয়েছেন দক্ষ কৃষক রয়েছেন তার থেকে
যান।
কিন্তু আজকে আমরা অনেকই সময় দেখেছে আমার কাছ থেকে উপদেশ নিতে আসছে, নিজেকে অনেক বড় মনে করি, নিজেকে অনেক গর্বিত মনে করি, আরে এই ব্যক্তি আমার কাছে উপদেশ আজকে পাইছি, যা আসে ঘন্টার পর ঘন্টা তার সময়কে নষ্ট করে,
উপদেশ আর উপদেশ,
উপদেশ আর উপদেশ, কিন্তু হিতে বিপরীত, বেচারা সময় নষ্ট হলো কিন্তু কাজের কাজ কিছুই হলো না,
পেলেও না আপনার,
পেলেও না আমার থেকে মূল্যবান যে কোনো কথা শুনবে
বা
তার যে উপকারে আসে কৃষি কাজের বিষয় এরকম আসে না। এরকম অসংখ্য সেক্টর আছে যেখানে আমরা মানুষকে ভুল ধারণা দিয়ে থাকি। তো ভুল ধারণা না দেওয়া চাই এবং যদি সম্ভব হয় অবশ্যই আমরা উপদেশ দিব, কারণ ইসলামের মধ্যে উপদেশ দেওয়া একটি অন্যতম আলামত।
আলামত কোরআনে পাকের মধ্যে তো আসছে না,
কোরআনে পাকের মধ্যে এই ব্যাপারে এসেছে।
জি,
তারপর হচ্ছে আমরা আমাদের বুজুর্গানের দিন, আমাদের আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালামও উপদেশ দিয়েছেন, কল্যাণের কথা আহ্বান করেছেন, আর উপদেশ তো সেটাই যেটা মানুষ মুসলমানের কল্যাণের দিকে আহ্বান করে।
জি,
উপদেশ সেটাই হবে যেটা মুসলমানকে কল্যাণের
দিকে, ভালো মুসলমানের
কল্যাণ হয়, ভালোর দিকে হয়, সেটাই হচ্ছে উপদেশ। তো ইনশাআল্লাহ আমরা,
ওইটা তো উপদেশ না যেটা মুসলমানের ক্ষতি করে,
ক্ষতি করে।
এখন এমন একটা উপদেশ দিল ওই মুসলমান সে গুনাহের মধ্যে ধাবিত হবে, এমন উপদেশ দিল মানুষ সেটা করার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাবে, এমন উপদেশ দিল যা করার কারণে সমাজ ক্ষতির মধ্যে পড়ে যাবে, সেটাকে কিন্তু ইসলাম উপদেশ বলে না। উপদেশ তো সেটাই যেটা আমার মুসলমান ভাইয়ের জন্য ভালো মঙ্গল।
হাদিস শরীফে রয়েছে যে কল্যাণ কামনাই হচ্ছে ধর্ম।
সুবহানাল্লাহ।
আমরা যদি ধর্মকে পালন করতে চাই, আমাদের ধর্মকে অটুট রাখতে চাই, আমাদের ইসলাম যে মুসলমান আমার এই মুসলমানের থেকে যদি অবশ্যই আমি মুসলমানের কল্যাণ আমার কামনা,
ভালো কামনা করবো,
ভালো কাজ কামনা করবো, আমার ইসলামী ভাই যাতে, আমার মুসলমান ভাই যাতে আমার দ্বারা কষ্ট না পায়,
মধ্যে পড়ে না
যায়, পতিত না হয়, সেদিকও আমার লক্ষ্য রাখতে হবে।
আসলে দর্শক শ্রোতা, উপদেশ কি আমরা মাইনুদ্দিন ভাই থেকে শুনলাম যে অপরের ভালো চাওয়াটা, তার কথাগুলো শুনে, তার সব কিছু জানার পরে যেটা তার জন্য ভালো হয় একটা উপদেশ তার জন্য দেওয়া। এখন কেউ আসলো আপনার কাছে আর আপনি যেভাবে সুবিধা হয় যেটুকু আপনি জানেন তার মধ্য থেকে আপনি উপদেশ দিয়ে দিলেন, না জানার কারণে, না বোঝার কারণে। উপদেশ তো দেখেন ছোট বড় সবাই দিতে জানে, সবার কাছেই কিছু না কিছু কথা থাকে, সবাইকেই আল্লাহ মুখ দিয়েছে, জবান দিয়েছে কথা বলার মতো। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পানিতে দম করার কারণে, ফু দেওয়ার কারণে, ওই পানি যে পান করেছে, পান করার কারণে বন্দা মহিলা অর্থাৎ যার সন্তান হতো না তার সন্তান হওয়া সম্ভাবনা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার গর্বে সন্তান দিয়েছেন, তারও মুখ ছিল, তারও জবান ছিল। এখন আপনারও মুখ আছে, আমারও মুখ আছে, আমিও পানির মধ্যে দম করি, শতবার দম করলে হয়তোবা সেই কাজটা হবে না যেটা গাউসে পাকের দম বা ফুয়ের কারণে হয়েছে। তো মুখ সবার সাথেই আছে, উপদেশ সবাই দিতে পারে, কিন্তু গ্রহণযোগ্যতা দেখতে হবে এবং আমি কাকে কোন বিষয়ে উপদেশ দিচ্ছি এটাও আমাদের জানা দরকার। কামরুজ্জামান ভাই কিছু উপদেশ নিয়ে আমাদেরকে মাদানী ফুল শুনান, কথা শুনান, আমরা শুনি। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে উপদেশটি এমন একটি বিষয় যা নেকির দাওয়াতের সাথে সম্পৃক্ত। মানুষকে উপদেশ দেওয়ার জন্য, মানুষকে একটি কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ মুসলমানদেরকে বোঝাও, এতে বোঝানোটা তাদেরকে উপকৃত করে, ফায়দা দেয়। আসলে এখন আমাদেরকে দেখতে হবে, আমরা যে মানুষকে বোঝাবো, উপদেশ দেব, এটা কিন্তু একটা নম্র ভদ্র সহকারে হওয়া প্রয়োজন,
রাইট?
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার পথের দিকে মানুষকে আহ্বান করো। কিসের মাধ্যমে? উত্তম বাক্য চয়নের মাধ্যমে, উত্তম কৌশল অবলম্বনের
মাধ্যমে।
এখন আমি নেকির দাওয়াত দিচ্ছি, এখন পরিবেশটি এমন যে আমি যদি তাকে একটি কথা বলতে চাই তো সে আমার কথাটাকে অ্যাকসেপ্ট করবে না, সহজে মেনে নিবে না। এখন এমন হতে পারে, এখন সে একটি কাজে ব্যস্ত রয়েছে, তার একটি ব্যক্তিগত প্রবলেমে সে ব্যস্ত রয়েছে। এখন আমি যদি তাকে উপদেশ দেই, ভাই আপনি আমার সাথে এমন জায়গায় চলেন, তাহলে গেলে আপনার এমন এমন উপকার হবে বা আমার এমন উপকার হবে, তো এক্ষেত্রে এখন কিন্তু সে তার নিজের কাজে ব্যস্ত, এমনিতে তার মাইন্ডলি এখন পরিপূর্ণ কাজ করতেছে না, কারণ সে একটি টেনশনের মধ্যে ভুগতেছে। এখন আমি আপনি যদি তাকে এখান থেকে সরি অন্য কাজে আনার জন্য উপদেশ দেই, তার অবশ্যই সেটা সে ভালো মনে করবে না,
সে নেকির দাওয়াতটা ততক্ষণ গ্রহণ করতে পারতেছে না যতক্ষণ এই কাজটা থেকে সে ফ্রি না হতে
পারে, অপশন না হচ্ছে, ফ্রি না হচ্ছে। তো নেকির দাওয়াত এবং উপদেশ দেওয়া, আর উপদেশ দেওয়ারও আল্লাহ তাআলা বলেন না যে উত্তম বাক্য চয়ন করার দ্বারা,
জি জি,
উত্তম বাক্য দ্বারা। এখন আমি একজন মানুষকে উপদেশ দেব, রিয়েলিটিভাবে সে একটি কাজ ভুল করেছে বা কাজটি এমন করলে ভালো হয়, এখন আমি বলে দিলাম আরে ভাই কী কাজ করেন, মেয়ে এভাবে কাজ করেন, এটা তো আপনি ভুল করতেছেন, না এভাবে না, আমি যদি এইভাবে কথাটি বলি সে আমার কথা মেনে নেওয়ার পরিবর্তে উল্টো আমার প্রতি সে রাগান্বিত হয়ে যাবে। এখন আমাকে বলতে হবে যে ভাই আপনি যে কাজটি করেছেন আসলে এই কাজটি এমন নয়, কাজটি এমনভাবে করলে ভালো হয়, মনে হয় এভাবে করলে ভালো হয়, তো আপনি একটু বিবেচনা করে দেখেন যে আসলে আমরা যে কাজটি করতেছি এ কাজটি এভাবে না করলে মনে হয় এভাবে করলে ভালো হয়। তো এখন আমি যে নম্রতা ভদ্রতা সহকারে তার সাথে শিষ্টাচার আচরণের মাধ্যমে তাকে আমি সদুপদেশ দিলাম, উপদেশ দিলাম, তো এক্ষেত্রে সেটা সে আনন্দ চিত্তে গ্রহণ করে নেবে,
রাইট? আসলে উপদেশ অনেক মানুষের জীবনে অনেক কাজেও আসে, উপদেশগুলো, উপদেশ একেবারেই যে সবার কাছেই বা সবাই যে খারাপ উপদেশ দেয় এরকমের না, উপদেশ নিয়ে অনেক কবিতা আছে, উপদেশ নিয়ে অনেক গল্প আছে, উপদেশ নিয়ে অনেক হাদিস আছে, উপদেশ নিয়ে অনেক কথা আছে, উপদেশ মানুষের জীবনকেও আবার বদলে দেয়, এমন এমন উপদেশ আছে যা মানুষের জীবনকে বদলে দেয়, এমন উপদেশ আছে মানুষকে নেককার বানিয়ে দেয়, এমন উপদেশ আছে মানুষকে অনেকটাই পরিবর্তন করে দেয়। উপদেশ ভালো আছে, তবে সেই উপদেশটা ভালোর জায়গা থেকে দিতে হবে, ভালো মতো দিতে হবে, ভালোর মতো দেখে পরে দিতে হবে। ভালো উপদেশটা অনেক সময় মানুষ গ্রহণ করতে পারে না, সে যদি স্থান মতো না থাকে, যেটা কামরুজ্জামান ভাই বললেন। এখন কোনো ব্যক্তি আপনার এমন একটা কাজের মধ্যে ব্যস্ত যে কাজ থেকে সে ফ্রি হয়েও আপনি যে কাজের কথা বলতেছেন সেটা করতে পারে, কিন্তু যেমন ধরেন গিয়া কোনো জায়গাতে নেকির দাওয়াত দিতে যাবে, সে দাওয়াত ইসলামের মধ্যে প্রতি বুধবার মাদানী দাওরা হয়। এখন এমন একজন ব্যক্তির কাছে গেল মোবাল্লিক বা কোনো ইসলাম ভাই গেল যে আজকে আপনাদের এলাকায় মাদানী দাওরা হবে, নেকির দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তাকে আহ্বান জানালো, আর ওই ব্যক্তি মূলত সে এমন একটা কাজের মধ্যে, হয়তো বা সে মায়ের খেদমতে বা পারিবারিক কোনো কাজের মধ্যে ব্যস্ত, এখন সে না যেতেও পারবে না, এমন একটা কাজের মধ্যে সে ব্যস্ত, নেকির দাওয়াত দেওয়া মুস্তাহাব ওই কাজে সে যেতে পারতেছে না। তো এখন যদি আমরা তার সাথে একটা খারাপ আচরণ করে দেই বা একটা ভুল কথা বলে দেই তো তার মনের মধ্যে কষ্ট আসবে। আর আপনি যে কাজটা করতে বলছেন, উপদেশ দিচ্ছেন যে আপনি নেকির দাওয়াতের জন্য যান বা চলে আসেন, সে উপদেশটাও সে রাখতে পারবে না। তো উপদেশ সবারটা খারাপ হয় না, কিছু মানুষের খারাপ হয়। আবার উপদেশের মাধ্যমে যে মানুষ একেবারেই সে ভোগান্তির মধ্যে পড়ে যায় এমনও না, উপদেশের মাধ্যমে হাজারো মানুষের জীবনও পরিবর্তন হয়ে যায়, অনেক মানুষ নেককারও হয়ে যায়। যদি উপদেশটা করানো হাদিস মোতাবেক হয়, ইসলামের মঙ্গলের জন্য দেওয়া হয়, মুসলমানের ভালোর জন্য দেওয়া হয়, তবে সে উপদেশের মাধ্যমে ওই মুসলমান ভাইয়ের পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ। আমরা নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব, এরপর দর্শকের সাথে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। ও নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, বারবার শিবওয়ামি বারবার শিবওয়ামি হয় যেন সে তার মাজার, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, বারবার শিবওয়ামি হয় যেন সে তাই মাজার, ইয়া নবী আমায়ে মদিনা, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, বারবার শিবওয়ামি হয় যেন সে তাই মাজার, বারবার শিবওয়ামি হয় যেন সে তাই মাজার, সুবাসি তো বাতাস সে তাই কিয় পরূপ পরিবে, সুবাসি তো বাতাস সে তাই কিয় পরূপ পরিবে, সুবাসি তো বাতাস সে তাই কিয় পরূপ পরিবে, সুবাসি তো বাতাস কিয় অপরূপ পরিবেশ, প্রতিটি দুলির কোনায় রো, প্রতিটির দুলির কোনায় রয়েছে নূরের সমহার, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, বারবার শিবওয়ামি হয় যেন সে তাই মাজার, সবুজ গম্বুজের ছায়া তোলে যেন মোর মরণ হয়, সবুজ গম্বুজের ছায়া তোলে যেন মোর মরণ হয়, সবুজ গম্বুজের ছায়া তোলে যেন মোর মরণ হয়, ইমানের সাথে মদিনা, ইমানের সাথে মদিনা, ও হে আমার পরওয়ারদিগার, ইয়া নবী আমায়ে মদিনা তে ডাকিও বারবার, বারবার শিবওয়ামি হয় যেন সে তাই মাজার, হায় গুনাহেরা দরে ডেকে গেছে ভুবন, কর দয়া তুমি আমায় ও হে আমার সরকার, হায় গুনাহেরা দরে ডেকে গেছে ভুবন, হায় গুনাহেরা দরে ডেকে গেছে ভুবন, দয়া করো তুমি
নবী আমায় মদিনাতে ডাকিও বার 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 আসিবো আমি হয় যেন সে তাই মাজার যে তাকে বেকুল মদিনা রই জিয়ারতের লাগে যে তাকে বেকুল মদিনা রই জিয়ারতের লাগে তাকে মদিনাতে ডেকে তাকে মদিনাতে ডেকে নিও আমার সরকার হে নবী আমায় মদিনাতে ডাকিও বারে বার যে তাকে বেকুল মদিনা রই জিয়ারতে লাগে যে তাকে বেকুল মদিনা রই জিয়ারতে লাগে তাকে ডেকে নিয়ে নাও তাকে ডেকে নিয়ে নাও ও হে আমার সরকার ইয়া নবী আমায় মদিনাতে ডাকিও বার 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 আসিবো আমি হই যেন সে তাই মাজার বার বার আসিবো আমি হই যেন সে তাই মাজার বক যেন হই মদিনা হে নবী দের সরদার 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 অন্তরে যেন গেতে যায় অন্তরে যেন গেতে যায় জলবা তোমার ইয়া নবী আমায় মদিনাতে ডাকিও বার 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 আসিবো আমি হই যেন সে তাই মাজার হে নবী আমায় মদিনাতে ডাকিও বার 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 আসিবো আমি হয় যেন সে তাই মাজার
আমিন আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তকদিরে আমাদের নসিবে এমনটাই লিখে দিক যেন আমরা বারবার বারবার যেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে পারি সেই গলিতে যেন গলিতে ঘুরে ঘুরে যেন হাওয়া নিজের শরীরে লাগাতে পারি যে গলিতে আমার নবী ঘুরেছেন নবী হেঁটেছেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক ফেসবুক পেজে অনেকে আমাদের সাথে আছেন অনুষ্ঠানের শুরু থেকে কয়েকজনের নাম পড়ি আমাদেরকে কমেন্টস করেছেন নাজমুল আত্তারি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি আপনার পরিচিত সকল মানুষ আজকে স্টুডিওতে আছে নুরুল আমিন ভাই ও মুন্সিগঞ্জে জামিয়াতুল মদিনে লেখাপড়া করছেন কামরুজ্জামান ভাই আর মাইনুদ্দিন ভাই তো আপনাদের নিগরানে কাবিনা আমাদের সাথে রয়েছেন আজকে আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জের নাজমুল ভাই
মাশাআল্লাহ
এরপরে আরেকজন আছেন আমাদের সাথে লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু খুব সুন্দর কথা আপনাদেরকে অনেক ভালো লাগে মাশাআল্লাহ আপনাদের আলোচনাও খুব ভালো লাগে আল্লাহ তাআলা কবুল করে নিক এরপরে লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি আমাদেরকে কমেন্টস করেছেন আল্লাহ তাআলা কবুল করে নিক আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তিনি খাগড়াছড়ি থেকে বলছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগফিরাত দান করুক ক্ষমা দান করুক শাহলম ভাই আমাদের সাথে আছেন এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু আচ্ছা রাজীব ভাই আমাদের সাথে আছেন হে দাওয়াত ইসলামী তোমার সারা পড়ে যাক আমিন আমিন আমিন। এরপরে মোহাম্মদ আকাশ ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আশা রাখি। শালম ভাই প্রবাস থেকে আমাদের সাথে আছেন, দর্শকের কিছু কল শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও আলোচনায় ফিরবো। যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আপনাকে আমাকে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকা অনুষ্ঠানগুলো দেখা সে তৌফিক দান করুক। আজাহার ভাই শুকরিয়া, আপনাকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কল দেন।
আমি তাকসিন আহমদ, আমি সিরিয়া থেকে বলছি। আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুবই সুন্দর লাগে আমাদের। আমি একদিন আসতে চাই। নাতির নাম প্রিয় নবীর কুকিল, আমি মদিনায় আমার বাড়ি।
আচ্ছা আচ্ছা, প্রিয় নবীর কুকিল, আমি মদিনায় আমার বাগান, এই কালাম শুনতে চেয়েছেন। আমাদের সাথে নুরুল আমিন ভাই আছে, অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
মাইমে সিং মালুকা, অনুষ্ঠান জাকির ভাই করতেছেন, এর অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ এই মাদানী চ্যানেলকে, দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি। ভালুকা থেকে একটা এসএমএস আসছে, ওটাও পরে দেই একসাথেই, যাতে করে ভালুকার কল আর এসএমএস একসাথে শুনতে পায় দর্শক শ্রোতা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামিন সিং এর ভালুকা থেকে বলছিলাম, আল ইমরান নূর বলছি। নুরুল আমিন ভাইয়ের কাছে একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কুকিল, আমি এই নাচটি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, ভালুকা থেকে সবাই শোনাবো আপনাদেরকে। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই।
আল্লাহ
তাবারক তাআলা কবুল করে নিক। নুরুল আমিন ভাইকে বলবো যে নাতের অনুরোধ গুলো আসছে লিখে রাখেন, নোট করে রাখেন, কিছু কিছু আর নাত থেকে এক পংক্তি এক পংক্তি শোনাবেন। মাইনুদ্দিন ভাই, আমরা আলোচনা করছিলাম উপদেশ নিয়ে। আজকাল উপদেশ দেওয়ার যে ধরনটা বা ইসলাম যেটাকে সাপোর্ট করে, ইসলাম যেটাকে বলে, বাবা সন্তানকে উপদেশ দিবে, আমরা নর্মালি যেটা জানি না, বড় ছোটকে উপদেশ দিবে, কিন্তু বিষয়টা সমাজের মধ্যে উল্টা হয়ে গেছে। এখন সন্তান বাবাকে উপদেশ দেয়, আফসোসের বিষয় কিন্তু এটা, একটা দুঃখের বিষয়টা দর্শক শ্রোতা, যেখানে বাবা সন্তানকে উপদেশ দেবে। কেননা বাবা সন্তানের চেয়ে পৃথিবীতে অনেক বছর আগে আসছে, অনেক কিছু দেখছে, অনেক কিছু জানে, হয়তো বা বাবাকে অ্যানালগ বলতে পারি। সন্তান ডিজিটাল জামানার মানুষ, অনেক কিছু নতুন আবিষ্কার, নতুন কিছু দেখছে, তাই বলে এটা নয় কি সন্তান বাবাকে উপদেশ দিবে, এমনটা নয়। দুঃখের বিষয় এটা যে আজকাল সন্তান বাবাকে উপদেশ দেয়, বাবা এভাবে না, এভাবে করতে হবে, এমনটা না, এমনটা হবে। আমি আমি তো ব্যক্তিগতভাবে এর সাপোর্টে নেই, ইসলামও কিন্তু এর সাপোর্ট করে না, যে হ্যাঁ বাবাকে বলতা বলা যায়। কোনটা বলা যায় মাইনুদ্দিন ভাই? বাবা বর্তমান সময়তে এই কাজটা যে আছে, এটা এখন চতুর্দিকে যেটা দেখি এভাবে মানুষ করে, আমরাও যদি এই কাজটা এভাবে করি হয়তোবা
আমাদের জন্য
সহজ হবে বা ভালো হতে পারে। একটা সময় ছিল বাবা এই কাজগুলো আপনারা এভাবেই করতেন, কিন্তু এখন বর্তমান জমানার মধ্যে এখন বাবা একটা চিঠি লিখতেছে চাচার কাছে, বাবার ভাইয়ের কাছে চিঠি লিখতেছে, চিঠি লিখতেছে, ঘন্টা পার করে দিল। ঘন্টা পার করে দেওয়ার পর সন্তান এসে দেখে যে বাবা চিঠি লেখে। তো সন্তান বাবাকে যদি বলে, আরে এখন কি আর চিঠি লেখার দিন আছে, তোমরা তো আগের জমানায় পড়ে আছো, চিঠি কেন লিখতেছে, এখন তো টেলিফোনের সময়। যদি এভাবে না বলে, এই কথাটা শুনতে কেমন শোনায়, তোমরা তো অ্যানালগ জমানার মানুষ, কি শুরু করছে এখন চিঠি লেখো। যদি সন্তান এভাবে বলে, বাবা আপনি চাচার কাছে এত কষ্ট করে চিঠি লিখতেছেন, তার সাথে কাম করেন, আমার হাতে একটা ফোন আছে, আমি চাচার একটা কল দিয়ে দেই, আপনি চাচার সাথে কথা বলে নেন, এক মিনিটের মধ্যে কাজ শেষ আপনার, এত কষ্ট করতে হবে না, চিঠি ডাকযোগে পাঠাতে হবে না, আবার রিপ্লের আশায় অপেক্ষা করতে হবে না, আমি আপনাকে মোবাইলটা দিই, আপনি একটু কথা বলেন।
এতে করে কিন্তু বাবা সন্তানের প্রতি একটা যে ভালোবাসা,
আগ্রহ যে বাড়ে কতটা, যেন আমার সন্তান এত আপডেট, এত ভালো কিছু জানে, এত সহজ পদ্ধতি জেনে গেছে। হয়তো এই কথাটা একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, কিন্তু এমনটা হয় না, বাবাও জানে আজকাল চিঠি লিখতে হবে না, ফোনের মাধ্যমে কাজ সারা যায়। তো একটা একটা উদাহরণ দিলাম, সন্তান হয় বাবাকে বলা যাবে, কিন্তু সিস্টেম আছে বলার, ধরন আছে বলার, কিভাবে বললে বাবা খুশি হবে।
যেমনটা অনেক সময় আমরা বাবা মা আমাদেরকে বলে থাকে, আমাদের আত্মীয় স্বজনের ব্যাপারে যেটা, যে তাদেরকে স্মরণ করা বা তাদের সাথে কমিউনিকেট তৈরি করা, যোগাযোগ করা, যে বা বলে যে যেমন আমার ফুফা ফুফি বা খালা খালু যারা রয়েছে আত্মীয় স্বজন, মামা মামা মামি বা মামার মামার বাড়ি নানার বাড়ি যারা রয়েছে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হতে বলা, তাদের সাথে কি একটু খোঁজখবর নিয়ে আসার কথা বলা হয়। অনেক সময় যেটা আপনি বললেন যে আমরা যে কর্কশ ভাষা ব্যবহার করি বাবার সামনে, আরে যাওয়া লাগবে কি না, ফোন আছে ফোনে কথা বলে দিলে হয়ে যায়। কিন্তু যদি আমি এভাবে বলি বাবাকে, না বাবা আসলে হ্যাঁ ইনশাল্লাহ আমার আমি তো ওদিকে যাচ্ছি বা আমি ওদিকে যাবো, আপনি যেটা বলেছেন ইনশাল্লাহ আমি শুনে নিব, ফুপির বাসার দিকে যাচ্ছি বা বোনের বাসার দিকে যাচ্ছি, যেভাবেই হোক যে আমি ওই ওই পথে যে যাচ্ছি ইনশাল্লাহ আমি আসার সময় অফিস করে আসার সময় বা স্কুল কলেজ থেকে আসার সময় বা যাওয়ার সময় সুবিধা মতো আমি দেখা করে আসবো, বা আমি যদি দেখা করে আসে বাবাকে বলি যে আজকে আমি বোনের সাথে দেখা করে এসেছি বা ফুফির সাথে দেখা করে এসেছি, নানু বাসায় গিয়ে নানু মাকে এসে বলে যে নানা নানি অসুস্থ আছে বা তাদের খবর নিয়ে এসেছি, তারা কিন্তু আমার প্রতি সন্তুষ্ট থাকবে, খুশি হবে যে না আমার সন্তান, আমার বাড়ির, আমার মা বলতে পারবে যে আমার বাপের বাড়ির খবরটা নিয়ে এসে আমাকে পৌঁছে দিয়েছে। এখন তারা যদি আমাকে অনেক সময় বাবা মা বলে থাকে আমাদেরকে যে তাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তখন আমরা যদি বিরূপ আচরণ করি যে যে কি সে জন্য দেখা রাখতে লাগবে, রে যেতে হবে নাকি, এখন তো ফোন আছে, এখন তো আপডেট জামানা, এখন তো ডিজিটাল যুগ, ফোনে বলা কথা বলাই দিই, ভিডিও কল দিয়ে দিই, কিন্তু আসলে কি ভিডিও কল বা যেটা ফোনের কথা বলা যেই সৌহার্দ্যটা, সেটা যেটা সরাসরি
গিয়ে গিয়ে যেটা আদায়
করা হয়, যে শ্রদ্ধা ভালোবাসাটা ভক্তিটা প্রকাশ পায়, সেটা কি ফোনে হয়? তো এটাও আমাদের এই উপদেশের মধ্যেই পড়ে যে আমরা কি আসলে সেটি দিকে আসি, যেটা আপনি বললেন যে আসলে চিঠি লেখার ব্যাপারে যে উদাহরণ মাত্র, তো ঠিক আমাদেরকে এইভাবে উপদেশগুলো গ্রহণ করা দরকার যে হ্যাঁ আমি চিঠির পরিবর্তে চিঠি লেখা যেত, যদি আপনি যেভাবে বলেন যে সুন্দর ভাষায় বাবাকে বললাম আমি নিজে ফোনটা এনে যে বাবা এত কষ্ট করে লিখতে আপনার কষ্ট হচ্ছে, ঠিক আছে ফোনের মাধ্যমে এখন আমি আপনাকে কথা বলিয়ে দিচ্ছি, আপনি বলে নেন।
দেখেন এটা একটা সময় ছিল, আমরাও ছোটোবেলায় দেখছি, হয়তো আপনি দেখছেন কিনা আমার জানা নেই, চিঠি আদান প্রদানে একটা লং টাইমের প্রসেসিং, কিন্তু লং টাইমের প্রসেসিং, আমার বয়সেও আমি চিঠি আদান প্রদান করেছি যখন আমি ঢাকাতে থাকি, মা বাবা গ্রামে থাকতেছেন, তো ওই সময়টাতে চিঠি দিয়েই আমরা
যোগাযোগ
মাধ্যমটা এটাকে চিঠিকে বানিয়ে নিয়েছিলাম, তো চিঠি লিখতেও সময় লাগতো, মা বাবার কাছে চিঠি লিখবো আর ভালো সুন্দর ভাষায় লিখতে হবে, কথাগুলো গোছাতে হবে অতি সহজে, যেন আমার আর চিঠি কিন্তু 10 পেজের হয় না, ওই সময় চিঠি এক পেজের এপিট ওপিট লেখা যেত আর লেখাগুলো স্পষ্ট করতে হতো, হয়তো এরা পড়তে পারবে না, হয়তো অনেক কিছু ভেবে চিঠি লেখার জন্য এক সপ্তাহ সময় লাগতো, ওই সময়
কোন কোন মেইন কথাগুলো জানার আছে,
এক চিঠির মধ্যেই আমি এক মাসের কথা লিখে পৌঁছে দিতে পারি, আচ্ছা চিঠি লেখার পরে ডাক পোস্টে যাওয়া, সেখানে চিঠি রেখে আসা, ওই চিঠি পেলো কিনা ওই টেনশনে থাকা, ফের এক মাস পরে যদি কেউ আসতো বলতো হ্যাঁ চিঠি পেয়েছে, ফের ওখান থেকে রিপ্লাই আসা, কারো মাধ্যমে চিঠি পাঠানো, ওই সময়টা নেই এখন, কিন্তু যাদের লেখার অভ্যাস আছে বা যারা করে এগুলো তাদের এখনও অভ্যাস আছে, তারা কিন্তু করার চেষ্টা করে, কিন্তু আমার কথা হলো গিয়ে তাদের স্বাদ ওটার মধ্যে থেকেই যায়,
থেকে যায়,
যারা চিঠি আদান প্রদান করছে একটা সময়ে মা বাবার সাথে কথা বলছে চিঠির মাধ্যমে, তাদের হৃদয়ের মধ্যে কিন্তু ওটার স্বাদ রয়েই গেছে, আসলে আমি বলছি আপনাকে রয়েই গেছে, লেখার মাধ্যমে যে কথাটা আপনি বলতে পারতেছেন সেটা ফোনে বলা যায় না মা বাবাকে, চিঠির লেখার মাধ্যমে যেটা বলা যায় লেখা যায় কিন্তু বলার মাধ্যমে সেটা হয় না, অনেক সময় খারাপ লাগে বলতে বা কেমন একটা দ্বিধা চলে আসে বলবো কি না বল, তো লেখার মধ্যে লিখে দিলে বাবা মা বুঝে যায় অতি সহজে, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা থেকে যায় চিঠির প্রতি, যে সন্তানের চিঠি আসবে আমি সন্তানের কাছে চিঠি পাঠাবো, ফোনে কথা বলাও হয়ে যায়, কিন্তু এই দুইটা বিষয়কে যদি আপনি সুন্দর আচরণের মাধ্যমে মা বাবার সামনে উপস্থাপনা করেন, উপদেশ না এটা হয়ে গেল মা বাবার প্রতি একটু
ভালোবাসা,
মা বাবার প্রতি
শ্রদ্ধা প্রকাশটা
ভালোবাসা হয়ে যায়, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, বড় ভাই ছোট ভাইকে উপদেশ দিবে, এই সময়টাও মনে হয় এখন থেকে বিলুপ্ত হয়ে যায় গেছে মনে হয়, ছোট ভাই এখন বড় ভাইকে উপদেশ দেয়, এরপরে এলাকার মুরব্বী যারা আছে তারা ছোট ছেলে পেলে যারা আছে তাদেরকে উপদেশ দিবে, কিন্তু এখন উপদেশটাকেও বড়দের উপদেশটাকে আমরা কি মনে করি জানেন,
হ্যাঁ প্রতিপন্ন করি,
এখন মনে করি বড়রা যে উপদেশ দিচ্ছে এটা আমাদের কল্যাণ না, এমন কিছু ভাবে ছেলেরা
অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি,
অন্য দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যদি এলাকার মুরব্বীরা বড়রা আমাদেরকে উপদেশ দেয় যে একজন এসে বললো সন্ধ্যার পরে তোমরা রাস্তার মধ্যে এভাবে আড্ডা দিবে না, হয় না এরকমের? অনেক হয়, অনেক হয়। সন্ধ্যার পরে এলাকার ছেলে তোমরা রাস্তায় এভাবে দোকানে বসে আড্ডা দিবে না, যার যার ঘরে চলে যাবে, তখন যে মাথাটা কি খারাপ হয় আপনাদের সেটা আপনারা নিজেরাই জানেন। আর ওই সময় মুরব্বী তো বলে চলে গেল, তার ব্যাপারে যে কি শুরু হয়ে যায় বলা বলি এমনটা না। উপদেশ এই যে দিছে, সন্ধ্যার পরে কেউ এখানে আড্ডা দিবে না, ঘরে চলে যাবে, সবাই নিজের বাসায় চলে যাবে, একটা উপদেশ সে আমাকে দিল, বাসায় চলে যাওয়ার উপদেশ দিল। এখানে ইসলামেরও মঙ্গল আছে,
মঙ্গল আছে অবশ্যই,
আবার আপনার আমার জন্য মঙ্গল রয়েছে। তো ওই সময়টাকে মেনে নিতে পারে না অনেকে, এই উপদেশটাকে মানতে পারে না। বাবা মা যদি উপদেশ দেয় কামরুজ্জামান ভাই যে সন্ধ্যার পরে বাইরে থাকবে না, ঘরে চলে আসবে, বই নিয়ে পড়তে বসবে, আমি আর কিছু জানতে চাই না, এটাই জানতে চাই, পড়তে বসবে, তো ছেলেদের সন্তানের মাথাটা মনে হয় একেবারেই গেছে, একেবারে মনে হয় গেছে। কেন? আরে ওই দিন আছে এখনও, সন্ধ্যার পর পরে বসতে হবে, কিন্তু ছিল একটা সময়, আমাদের সময় ছিল সন্ধ্যার পরে পড়তে বসতে হবে। এখন ছেলেরা বলে ওই সময় আছে, রাতের একটা পর্যন্ত পর্ব, দুইটা পর্যন্ত পর্ব, বা সারা রাত পর্ব, সন্ধ্যার পরে কি পড়তে বসা যায়, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এই উপদেশগুলো আমরা মেনে নিতে পারি না নিজের জন্য,
জি
কষ্টকর হয়ে যায়, বা এটা মনে করি কি আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন কিছু ভাবি আমরা, এমনটা নয়। কামরুজ্জামান ভাই কিছু আরম্ভদানি ফুল দর্শক,
জি আসলে উপদেশ যে বিষয়টি,
জি
যে কোরআন, এই কোরআনের পাথের মধ্যে একাধিক স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপদেশ দিয়েছে,
উপদেশ দিয়েছে,
আমাদের জন্য শিক্ষার বিষয় দিয়েছেন, আমরা যেন এর থেকে ইবরত হাসিল করি,
রাইট,
এর থেকে শিক্ষা গ্রহণ করি,
গ্রহণ করি।
আল্লাহ তাআলা অনেক জায়গায় ইরশাদ করেন, আকিবাতুল লিল মুত্তাকিন,
এটা যারা
মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য এটা একটা নিদর্শন, তারা এখান থেকে মেসেজ গ্রহণ করবে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্থানের মধ্যে কওমে লুতের গঠনা আমাদের জন্য শিক্ষণীয়, বনি ইসরায়েলের গঠনা আমাদের জন্য শিক্ষণীয়, এমনিভাবে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, এটা আমাদের জন্য শিক্ষণীয়, এমনইভাবে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছে, সম্মাননা করেছে, এটাও আমাদের জন্য শিক্ষণীয়। আর হাদিসে কারিমের মধ্যে রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই
ভাই।
তো এখানে কথা কিন্তু এক বাক্যে সমাপ্ত, মুসলমান মুসলমানের ভাই
ভাই,
কিন্তু এই যে কথার মাধ্যমে সমস্ত বিষয় এখানে লুকায়িত আছে। কিভাবে? এখন আমি আমার আপন ভাই, ফর এক্সাম্পল আমার ছোট ভাই আছে, এখন সে যদি কোথাও চলে যায় আমি তার জন্য খাবারটা রেখে দিই, তার কাপড়টা আমি গুছিয়ে রাখি, আমি যদি কোথাও চলে যাই সেও আমার জন্য খাবারটা রেখে দিই এবং কাপড় চোপড় গুছিয়ে রাখে, তো সে আমার আপন ভাই, সে আমার ভাই বিদায় সে আমার জন্য অতটুকু মায়া করতেছে, আমার প্রতি খেয়াল রাখতেছে। এখন দেখা যায় যারা আমার নিজের ভাই না কিন্তু মুসলমান ভাই, মুসলমান ভাই, তো তার জিনিসটি আমি কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে রাখি না। ফর এক্সাম্পল যারা বিভিন্ন কাজের মধ্যে রয়েছে বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে একসাথে বসবাস করে, যেমন বা মাদ্রাসার বা স্কুল কলেজের ছাত্রবৃন্দ যারা হোস্টেলে বসবাস করে, তো দেখা যায় যদি কোনো কর্মী বা কোনো ছাত্র বাসায় যায়, তার যে আসবাবপত্র, যে জিনিসপত্র, কাপড় বা ব্যাগ বা বিভিন্ন আসবাবপত্র, তো এগুলো যারা অপর ইসলামী ভাই রয়েছে, যারা তার পাশে হোমমেড রয়েছে, যারা ক্লাসমেট রয়েছে, অনেকেই দেখা যায় তারা কিন্তু সেই জিনিসটাকে সংরক্ষণ করে রাখে না। তো দেখা যায় সে যখন আবার বাড়ি থেকে আসে, তো এসে দেখতেছে ভাই আমার কাপড় কোথায়, ভাই আমার ব্যাগ কোথায়, বললো ভাই আপনি গেছেন, আপনারটা আপনি জানেন, আমি কিভাবে জানবো। এখন যদি আমি আমার মুসলমান ভাইকে আমার ভাই মনে করি, আখুল মুসলিম মনে করি, তাহলে সে তো আমার আপন ভাইয়ের মতো, এখন সে বাড়িতে গেছে, সমস্যা কী? আমি তো আছি, তার জিনিসটা আমি সংরক্ষণ করি। এমনিভাবে ব্যাপকভাবে আমরা এটা পরিলক্ষিত করতে পারি যে এই হাদিস করিমার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উপদেশ দিচ্ছেন, আল মুসলিমু আখুল মুসলিম,
রাইট।
এমনিভাবে প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা কিন্তু মুসলমান ভাই, আমার আপন ভাইয়ের মতো তার সমস্ত বিষয়াদি আমি দেখব, আমি খেয়াল রাখবো। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। তো আসুন দেখি আমাদের গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমাদের জন্য সদুপদেশ দিচ্ছেন,
সুবহানাল্লাহ,
আমাদের জন্য অমূল্য বাণী উপস্থাপন করতেছেন। আসলে যারা আল্লাহ তাআলার উলি তাদের প্রত্যেকটি কথা কিন্তু আমাদের জন্য নিদর্শন স্বরূপ, আমাদের জন্য নসিহত স্বরূপ,
রাইট।
কাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হে আল্লাহর বান্দারা, আমাদেরকে নসিহত দিচ্ছে, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা আকাঙ্ক্ষার চাদরকে আকাঙ্ক্ষার বাতিকে নিবিয়ে দাও এবং তোমাদের বাসনার চাদরকে জড়িয়ে নাও, আর এমনভাবে নামাজ আদায় করো যেমনিভাবে শেষ নামাজ অর্থাৎ বিদায় গ্রহণকারী নামাজ আদায় করতেছে।
আল্লাহ,
স্মরণ রাখুন, মুমিন বান্দার জন্য এটা কখনো উচিত হবে না যে সে এমনভাবে নিদ্রায় যাবে তার শয়নে তার শিওরে তার ওয়াসিয়ত নামা থাকবে না। এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে হে আল্লাহ তাআলার বান্দারা তোমরা আকাঙ্ক্ষার বাতিকে নিবিয়ে দাও,
বেশি উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখিও না,
রাখিও
লোভ লালসা রাখার দরকার নেই দুনিয়ার প্রতি, এই বাতিকে নিবিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।
জি, এবং তোমাদের যে বাসনা এই বাসনার চাদরকে জড়িয়ে নাও। বাসনা কি? আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে জান্নাত
পেতে হবে,
এটা আমার কি লক্ষ্য স্থান?
জি,
সেটা আমার লক্ষ্য, এই জন্য আমি চাদরকে
জড়িয়ে
নিব। কিসের মাধ্যমে? ইবাদতের দ্বারা, তাকওয়া পরহেজগারিতার দ্বারা, বিভিন্ন নেক কাজের দ্বারা,
রাইট।
এরপর বলা হচ্ছে যে বিদায় গ্রহণকারী নামাজের নেই নামাজ আদায় করো,
শেষ নামাজ মনে করে,
শেষ নামাজ মনে করে,
সুবহানাল্লাহ।
এখন দেখা যাচ্ছে যে আমরা তো নামাজ আদায় করি,
জি,
কিন্তু আমি কি জানি যে আমার কোন নামাজটি শেষ হয়ে যায়? এমনিভাবে একটি ঘটনা বর্ণিত রয়েছে, এক আল্লাহ তাআলার নেক বান্দি, সে এমনভাবে ইবাদত করত যে মনে হয় এই বক্তটি আমার জন্য শেষ বক্ত,
আহা,
মনে হয় এই বক্তটি আমার জন্য শেষ বক্ত। এমনিভাবে সে কম আহার করে, কম পান করে, সে নামাজে লিপ্ত থাকতো, মনে হয় এই বক্তটি আমার জন্য শেষ বক্ত। সে এমনিভাবে একাদের অনেক বছর যাবত সে এ ভয় চিন্তা নিয়ে নামাজ আদায় করেছে,
সুবহানাল্লাহ,
মনে হয় এটা আমার জন্য শেষ বক্ত নামাজ।
মুমিনদের তো এমনই চিন্তা ভাবনা থাকা উচিত, আমি যে দোয়া করছি এটাই শেষ দোয়া, যে সেজদা করছি এটাই শেষ সেজদা, যে নামাজ পড়ছি এটাই আমার শেষ নামাজ, যে আহার করছি এটাই আমার শেষ খাবার, এভাবে করে আমি নিদ্রা যাচ্ছি এটাই আমার শেষ নিদ্রা। মুমিনের অভ্যাসের মধ্যে তো এটাই থাকা দরকার উচিত যে যেটা করছি আমি, যে ভালো কাজটা করছি এটাই আমার শেষ ভালো কাজের মধ্যে, হয়তো বা এর পরে আর আল্লাহ তাবারক তাআলা আমাকে সেই সুযোগ দিবে না বা সেই সুযোগ আমার হবে না। কোরআনে পাকের মধ্যে কামরুজ্জামান ভাই সূরা বাকারার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন মানুষকে, আল্লাহ বলেন সত্য ও মিথ্যার আশ্রয়ে মিশ্রণ করা যাবে না, সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। এরপর সূরা বাকারার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সৎ কাজ নিজে করো, অন্যকে করতে বল।
জি,
এটাও একটা উপদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজ করতে বলো। এরপরে সূরা বাকারার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন বিবাদে লিপ্ত হয়ো না, জকরা ফ্যাসাদ এগুলোর মধ্যে লিপ্ত হয়ো না। এরপরে সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না, এটাও উপদেশ, এগুলো সব আল্লাহ তাআলার উপদেশ। এরপরে সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন কারো অন্ধ অনুসরণ করা যাবে না, কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না, যাকে অনুসরণ করব দেখে শুনে বুঝে আকীদা সঠিক আছে কিনা, আমল ইবাদত আছে কিনা, মুখলিস কিনা, আল্লাহওয়ালা কিনা, মোত্তাকি কিনা, সব দেখে তার অনুসারী হতে হবে। এরপরে সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না, ওয়াদা দিয়ে কথা দিয়ে ভঙ্গ করিও না, এটাও আল্লাহ তাআলার উপদেশ মুসলমানের জন্য, মানুষের জন্য। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না, এভাবে করে অসংখ্য উপদেশ আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য রেখেছেন, যাতে করে আমরা কিছু সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, কিছু সেখান থেকে নেকির দাওয়াত বের করি, অপর মুসলমান ভাইকে যেন আমরা এভাবে উপদেশ দেই, যা যেই উপদেশের মাধ্যমে নেকির দাওয়াতের কাজ হয়ে যায়, মুসলমানের মঙ্গল হয়, ইসলামের ভালো হয়, একজন মুসলমান ভাই যেন জান্নাত মুখী হতে পারে, এমন উপদেশগুলো খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হবে এবং মুসলমানদেরকে দিতে হবে। দর্শকের দুই একটা কল শুনি, এরপরে অনুরোধের নাচ ছিল তাও শুনবো আমরা ইনশা নুরুল আমিন ভাই থেকে। জি, কল শুনিয়ে দিন।
আপনাকেও
মোবারকবাদ সাথে থাকার জন্য, শুকরিয়া ভাইয়া। পরবর্তী কল দেন।
ভাইজান, আপনাদের এই মাদিনী চ্যানেলে এই অনুষ্ঠান আমাকে খুব ভালো লাগে, আর আমি সময় পাই এই সময় দেখার মোবাইলের মাধ্যমে। আমি ভারতবর্ষ থেকে বলছি, সৈয়দ শহীদুল কাদরী, আমাকে একটি কালামে পাক শুনিয়ে দেন। ফুলালো হাম গরিবো কো বুলালো ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ সাহেব, সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ তালার প্রায় সময় আপনার কল আসে। আসাম থেকে আমাদের এক ইসলামী ভাই, তিনি আমাদের সাথে আছেন কল দিয়ে, আল্লাহ তালা কবুল করেনি। সৈয়দ সাহেব দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ তাবারকতালা আমাদেরকেও ভালো রাখে, সুস্থ থাকি, আল্লাহ তালা দিনের কাজগুলো যেন কবুল করে নেন। কিছু কালামের অনুরোধ ছিল নুরুল আমিন ভাই, সুযোগ আছে, এখন সময় আছে, শুনিয়ে দিন এক পংক্তি দুই পংক্তি করে, এরপরে শেষ কিছু আলোচনা করবো আমরা ইনশা আল্লাহ তালা। জি,
মদিনায় ডাকো, মদিনায় ডাকো, মক্কি মদনী দিদার দাকো, মক্কি মদনী। মদিনায় ডাকো, মক্কি মদনী, মদিনায় ডাকো, মক্কি মদনী, দিদার দাওয়াক, দিদার দাওয়াক, মক্কি মদনী। মদিনায় ডাকো, মক্কি মদনী, সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদনী, আকাশ সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদনী, জাতি নূরের জ্যোতি, এক জাতি নূরের জ্যোতি, মক্কি মদনী, মদিনায় ডাকো, মক্কি মদনী। গুনাহের সাগরে ডোবে আছে আকা, গুনাহের সাগরে ডোবে আছে, আমায় উদ্ধার করে নাও না, আমায় উদ্ধার করে নাও না, মক্কি মদনী। মদিনায় ডাকো, মক্কি মদনী, মক্কি মদনী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কি মদনী, মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো, মক্কি মদনী, দিদার দাকা, মক্কি মদনী।
আমায় অন্ধকার কবরে যখন রাখিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন রাখিবে ইয়া রাসূল আমায় জলবা তুমি দেখায়ো আমায় অন্ধকার কবরে যখন রাখিবে আমায় অন্ধকার কবরে যখন রাখিবে আমায় জল বাধে কায়ো আমায় জল বাধে কায়ো মক্কে মদনী দেদার দাক মকে মদনী পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত আপন করেছো আমায় বুকে লাগাও না আমায় আপন করেছো আমায় বুকে লাগাও না আমায় যা কিছু আমার ইজ্জত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত মাথায় সদা ইমামা নূরে ভরপুর দাড়ি মাথায় সদা ইমামা নূরে ভরপুর দাড়ি জিন্দা হয়েছে সুন্নত জিন্দা হয়েছে সুন্নত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত মুনি বামারাতার নর চর হবে না আমার মুনি বামারাতার নর চর হবে না আমার খুব সুন্দর আমার নিসবত খুব সুন্দর আমার নিসবত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত দিওয়ানা বানাও মাওলা সব দুঃখ মুছে দাও দিওয়ানা বানাও মাওলা সব দুঃখ মুছে দাও মাওলা পূর্ণ হোক আমার হাজত পূর্ণ হোক আমার হাজত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত আল্লাহ মুস্তফারি গৌসরে জারি আল্লাহ মুস্তফারি গৌসরে জারি হক অন্তরে মোহাব্বত হক অন্তরে মোহাব্বত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত আপন করেছো আমায় বুকে লাগাও না আমায় আপন করেছো আমায় বুকে লাগাও না আমায় যা কিছু আমার ইজ্জত যা কিছু আমার ইজ্জত আতারে বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদলত
সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা সকল দাওয়াত ইসলামীওয়ালাদেরকে হেফাজত দান করুক এবং সকল আশেকানে রসুলকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে ইস্তেকামত দান করুক। যা কিছুই আজ আমাদের কাছে আছে সবই আমার আত্মারের সাদকায় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ মাথা ইমামা আমার প্রিয় মুর্শিদ কেবলা শাইখে তরিকা তামিরেল সুন্নাতের সাদকায় পেয়েছি, সুন্নাত প্রিয় নবীর কিন্তু পেয়েছি আমিরেল সুন্নাতের সাদকায়। আজ সুন্নাতের উপর আমল প্রিয় মুর্শিদের সাদকায় পেয়েছি, সুন্নাত আমার নবীর কিন্তু পেয়েছি মুর্শিদের সাদকায়, তার মাধ্যমেই আমল পেয়েছি আলহামদুলিল্লাহ। কামরুজ্জামান ভাই কিছু কথা বলতেছিলেন শেষের দিকে, যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, বাকি ছিল আপনার সম্ভবত কিছু কথা।
জি জি, তো বলতেছিলাম যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য
জি
যে সদুপদেশ দিচ্ছিলেন, শেষ বাক্যে তিনি ইরশাদ করেন, হে আল্লাহর বান্দারা, মুমিনের জন্য এটা উচিত নয়, মুমিনের জন্য এটা উত্তম নয় যে সে এমনভাবে শয়ন করবে যে তার শিয়রের মাঝে তার ওসিয়তনামা লেখা থাকবে না। এখানে কিন্তু একটি মেসেজ এটাই আমরা যা বোধগম্য করতে পারছি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা এমনভাবে শয়ন করব যে আমাদের ওসিয়তনামা আমাদের সাথে থাকবে না, এটা মুমিনের শান নয়। তার মানে এটা দ্বারা এটি বোঝাতে চাচ্ছে যে আমরা শয়ন করব, কিন্তু আমার যে এই শয়নটি আজ হয়তো শেষ শয়ন হয়ে যাবে, হতে পারে আজ আমি এখান থেকে আর উঠব না, তো এই জন্য ওয়াসিয়তনামা আমার সাথে থাকবে না, মুমিনের সাথে থাকবে না, এটা মুমিনের জন্য শান নয়। তো সে নিদ্রায় যাবে, সে শয়ন করবে, তার মরণের প্রস্তুতি নিয়ে সে শয়ন করবে।
আল্লাহ,
এখন দুনিয়ার মাঝে যদি কাহারো তার লেনদেন থাকে, যদি কোনো মুসলমানকে সে আঘাত দিয়ে থাকে, যদি কারো হক নষ্ট করে থাকে, তো সে নিদ্রায় যাওয়ার পূর্বে যেন সকল কাজ সে সমাপ্ত করে নি, কারণ এমন যেন না হয়ে যায় যে আজ রজনীতে আমার শেষ হয়ে যায় আর আমি ওসিয়তনামা লেখার পূর্বে আমার মৃত্যু হয়ে গেল।
আফসোস,
আল্লাহ। তেমনিভাবে নসিহত উপদেশ যেমনটি আপনি এখন বলেছেন যে অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না বা অন্ধ ভেবে অন্ধ সেজে অনুসরণ করা যাবে না, তো এই যে বিষয়টি আর আপনি যেগুলো বলেছেন এক একটি নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। আমি একটি বলতেছি যে অন্ধ সেজে অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না, তো দেখা যায় এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ আকায়েদে ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কীভাবে? আপনি বলেছেন যে নামাজ আদায় করব, এখন আমি যার পিছনে নামাজ আদায় করতেছি সে লেবাসদারে ঠিক আছে, আলেম দেখতে মনে হচ্ছে ইমাম সাহেব হক্কানি, কিন্তু আমাকে তো এটি যাচাই করতে হবে আসলে যে সে ইমাম সাহেব সে কি সহি আকিদাভুক্ত কিনা, সে কি আকায়দে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা, তার মাঝে কি আমার নবীর ইশক আছে কিনা, তার মাঝে কি শরীয়তের পূর্ণাঙ্গ রূপ আছে কিনা, তার মাঝে কি আহলে বায়তের মোহাব্বত আছে কিনা, তার মাঝে কি আউলিয়া কেরামের মোহাব্বত আছে কিনা, আমাকে আগে সেটি দেখতে হবে তারপর অনুসরণ করতে হবে।
ইমাম হওয়ার জন্য যে শর্তগুলো কেবলা শাইখে তরিকা তামিরেল সুন্নাত নামাজ হাকামের মধ্যে দিয়েছে, ইমাম হওয়ার কিছু শর্ত রয়েছে যে কেউ ইমাম হতে পারে না আর যার তার পিছনেই আমরা ইক্তেদা করতে পারি না। কেবলা শাইখে তরিকা তামিরেল সুন্নাত এই বিষয়টা ক্লিয়ার করেছেন, নামাজের হাকাম কিতাব যদি আমরা অধ্যয়ন করি এর মধ্যে পাওয়া যাবে কিছু পয়েন্ট দিয়েছেন, এই শর্তগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তবে তাকে তার পিছনে নামাজ
আদায় করা যাবে।
ইমাম হওয়ার জন্য কিছু শর্ত লাগবে, এখানে লেখলেন তিনি বালেক হতে হবে, এরপরে বুজদার হতে হবে, পাগল বা অবুজ এমন হওয়া যাবে না, এরপরে লেখলেন সহিউল আকিদা হতে হবে, সঠিক আকিদার অনুসারী থাকতে হবে। তো এই বিষয়গুলো কামরুজ্জামান ভাইও বলছেন যে ইমাম হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে এগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তো অবশ্যই তার পিছনে নামাজ হবে এবং এটাই শরিয়াত বলে কি নামাজ হয়ে যাবে তার পিছনে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমাদের মাইনুদ্দিন ভাই অনেক সময় ধরে চুপচাপ বসে আছেন, অনেক কথা বলার আছে আজকেও মাইনুদ্দিন ভাই, শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি
জি, আমরা উপদেশ সম্পর্কে শ্রবণ করছিলাম।
জি জি,
আজকাল আমরা তো উপদেশ দেই, অনেক সময় উপদেশ দিতেও আমরা দ্বিধাবোধ করি, কেউ উপদেশ চাইলেও আমরা তাকে ইগনোর করি, এড়িয়ে যাই, যে উপদেশ দিতে চাই না, সে সম্পর্কে আমরা শ্রবণ করা দরকার।
জি,
যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সত্য কথা বলা, প্রয়োজনে উপদেশ দেওয়া এবং সৎ কাজের আদেশ দেওয়া তো ইমানদারের কর্তব্য।
রাইট,
সত্যের প্রতি আহ্বান, সৎ কাজে উৎসাহ প্রদান আল্লাহ তাআলার কাছে আল্লাহ তা এটা হচ্ছে ইমানদারের একটি আলামত। ইমানদার মোত্তাকি যিনি রয়েছেন, যেমন পরিপূর্ণ ইমানদার ও মোত্তাকি শ্রেণীর একটি গুণাবলী হচ্ছে, অন্যতম গুণাবলী হচ্ছে তারা মানুষকে সৎ উপদেশ দিবে, নসিহত করবে, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ, ইমানদারের আলামত। তা আমরা আজকাল এটাকে এড়িয়ে চলি। আমার কাছে অনেক সময় অনেকে উপদেশ চাইলে অনেকে দিতে দ্বিধাবোধ করি, তাকে কি উপদেশ দিব, সে কি উপদেশ নেওয়ার যোগ্য না কি, বা নিজেকে বরত্ব মনে করি, নিজের বরত্বটাকে জাহির করার চেষ্টা করি যে আমি তোমাকে উপদেশ দিব, তুমি কি আমার থেকে উপদেশ নেওয়ার মতো যোগ্যতা না রাখো নাকি।
আল্লাহ আল্লাহ,
এই সম্পর্কে যদি কেউ উপদেশ না দিয়ে নীরবতা যদি অবলম্বন করে, যদি নীরবতা ওই হয়ে থাকে সমাজের ক্ষতির কারণ, তাহলে তাকে আল্লাহ তাআলার দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে,
হিসাব দিতে হবে,
হিসাব দিতে হবে যে আমি কেন তাকে সৎ উপদেশ দিলাম
না। আমার সৎ উপদেশের কারণে হয়তোবা সে পরিবর্তন
হতে পারে,
ভালো হয়ে যেতে পারে, আর তার কারণে হয়তোবা দেশ, আমার সমাজ
এবং আমার পরিবারে, তার পরিবারের কল্যাণ কামনা হতো, দেশ ও সমাজের পরিবর্তন হতো, কল্যাণ সাধিত হতো। এজন্য আমাদেরকে উপদেশ দিতে হবে। অবশ্যই আমরা উপদেশ দিব, যখন কোনো মুসলমান আমাদের কাছে উপদেশ চাইবে অবশ্যই আমরা তাকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে, নমনীয়তা অবলম্বন করে তাকে সুন্দরভাবে আমরা উপদেশ দিই।
এই ব্যাপারে কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা লোকমানের
মধ্যে, যে তোমরা উপদেশ দেওয়ার আগে আমাদেরকে উপদেশ দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আমরা এগুলো যদি আমরা মাদানী চ্যানেল দেখতে থাকি এবং ভালো যারা আকিদা ভিত্তিক রয়েছেন, যাদের সংস্পর্শে থাকি, দাওয়াত ইসলামী মুবাল্লিগদের সংস্পর্শে থাকি, তিন দিনের মাদানী কাফেলা সফর করি, ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে আমরা এই ইলমি দিনগুলো হাসিল করতে পারব, তিন দিনের
সুন্নতে পারা ইস্তেমায়ে যায়
ইনশাআল্লাহ। সেখানে তো বিভিন্ন বিষয় ভিত্তিক
ইনশাআল্লাহ
প্রতিনিয়ত বিষয় ভিত্তিক বয়ান চলছে, উপদেশ দেওয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করা এবং কি ধরনের উপদেশ দিব সেটাও ইনশাআল্লাহ আমরা সেখান থেকে শিখতে পারব।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মাইনুদ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে, মানুষকে অবজ্ঞা করো না, অর্থাৎ অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ভদ্ধভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। এনে অহংকার বশত কাউকে অবজ্ঞা করা, আরে তাকে উপদেশ দেব, সে কি উপদেশ নেওয়ার মতো মানুষ? সারা জীবন মানুষের হক নষ্ট করছে, আজকে আসছে উপদেশ নেওয়ার জন্য, তাকে তো উপদেশ দেওয়ার মতো জায়গাই নেই, বা সে তো নিতেই পারবে না, এ তো উপযুক্ত না, অবজ্ঞা অহংকার বশত।
আমাদের মধ্যে যারা একটু দরিদ্র শ্রেণী রয়েছে তাদেরকেও আমরা অনেক সময়, যারা উচ্চ শ্রেণী রয়েছেন, ধনীবান রয়েছেন, বিত্তমান রয়েছেন, শিক্ষিত সমাজ রয়েছেন, তথাকথিত যেটা, তারা তাদেরকে অবজ্ঞা করে থাকে,
অহংকার
বশত সাধারণ একটা নিম্ন শ্রেণীর মানুষকে, দিনমজুরকে তারা অবজ্ঞা করে অনেক সময় অনেকে চলে, তো তাদেরকে আমি কি উপদেশ দিব? আসলে এরকমটা করা ঠিক
ঠিক না।
আপনার আমার একটা উপদেশের কারণে যদি তার কোনো পরিবর্তন হয়, দেখেন এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত আপনার আমার জন্য।
জি,
এত দুনিয়াবি উপকার যা ই তো রয়েছেই, উপকারিতা রয়েছে, পাশাপাশি সুনাম তো রয়েছে আল্লাহ তাআলার দরবারে, এই জন্য আমরা সওয়াব পাবো। তো আমরা যদি উপকার দিই, দেখেন আজকে যদি আমি একটা মানুষকে ভালো একটা উপদেশ দিয়ে থাকি, হয়তো আমার মনে থাকবে না, বা আপনি আমাকে একটা ভালো উপদেশ দিলেন, আপনি কিন্তু দেওয়ার পর অনেক সময় ভুলে যাবেন, স্বাভাবিক। বা কাউকে একটা ভালো উপদেশ দিলে আমাদের মনে থাকে না, আমি যার থেকে তার মনে থাকে না, কিন্তু যে উপকারটা গ্রহণ করে উপকৃত হয়েছে
রাইট,
তার কিন্তু মনে থাকে। সে অন্য তার পরিবারের মানুষদেরকে বলে যে আলহামদুলিল্লাহ, এই বাড়িটা এই ইসলামের উপদেশের কারণে আজকে আমরা এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, এত সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পেরেছি আমি এই উপকৃত। সে কিন্তু তার অনেকদিন পর্যন্ত এটা স্মরণ করবে, এবং আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে উত্তম প্রতিদান
স্মরণ করে না, মাইনুদ্দিন
ভাই আমি দোয়াও করে থাকি।
হ্যাঁ, উপদেশ যে গ্রহণ করছে, যে উপদেশ দিচ্ছে, এটা সত্য কথা বলছেন, উপদেশ যে দিচ্ছে সে তো হয়তো বা উপদেশ দিয়ে ভুলে গেছে, আল্লাহ তাআলা রাসূলের জন্য আমি একজনকে ভালো উপদেশ দিলাম, সব সৎ উপদেশ দিলাম, উপদেশ দেওয়ার পরে তো ভালো নিয়তে যারা দেয় তারা কিন্তু মনে রাখে না,
মনে রাখে না,
বাস আল্লাহ তাআলা রাসূলের জন্য উপদেশ দিলাম ভুলে গেলাম, ভুলে যায়। কিন্তু যে উপদেশটা গ্রহণ করে আর লাভ অর্জন হয়, তার ভালো হয়, সে কিছু পায় সেখান থেকে, তো সে অনেক অনেক দিন মনে রাখে,
অর্থাৎ
মরণ পর্যন্ত মনে রাখে যে আজ আমার লাইফটা যে দেখছেন এটা একজন ব্যক্তির উপদেশের কারণে
পরিবর্তন, তার মধ্যে আমার পরিবর্তন হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখলাম যে উপদেশ এমন একটা বিষয় যা আসলে যদি ভালো উপদেশ মানুষকে দিতে পারি সারা জীবন মনে রাখবে। একজন স্কুল টিচার তার এক ছাত্রকে সবচাইতে শেষের বেঞ্চে যে ছাত্রটা বসত, প্রতিদিন পড়া মুখস্থ না করেই আসতো, আর প্রতিদিন সে পিছনের বেঞ্চে বসতো যাতে পড়া দিতে না হয়। আমরা অনেকেই জানি যারা স্টুডেন্ট আছি, পিছনের বেঞ্চে কেন বসে মানুষ? ইচ্ছাকৃতভাবে পিছনের বেঞ্চে গিয়ে বসে যাতে করে পড়া জিজ্ঞাসা না করে বা পড়া দিতে না হয়, ভয় কাজ করে, ফাঁকি দেওয়ার ছাত্রগুলাই লাস্ট বেঞ্চে বসে। তো একদিন স্কুল টিচার তাকে উপদেশ দিলেন যে দেখো, এভাবে আর কতদিন তুমি লুকিয়ে থাকবে, তুমি তো ভাবছো তুমি নিজেকে লুকিয়ে রাখছো, লাস্ট বেঞ্চে বসছো, আমি তোমাকে প্রতিদিন দেখি যে তুমি যখনই আমি ক্লাসে ঢুকি তুমি মাথাকে নিচু করে রাখো, সবার শেষে বসো, আবার অনেক সময় ক্লাসে থাকো না। কতদিন আর নিজেকে ফাঁকি দিবা? আমাকে তুমি ফাঁকি দিতে পারছো না আজ পর্যন্ত, আমি সবসময় তোমাকে দেখি, কিন্তু তুমি নিজেকে কতদিন ফাঁকি দিবা? এই উপদেশ দিতে গিয়ে টিচার তাকে বলল, যাও আজকে থেকে ভালো লেখাপড়া করো, তোমার যদি কোনো পড়তে কোনো অসুবিধা হয় তো আমার কাছে আসো, আমি তোমাকে ঠিকমতো পড়াবো। এরপরে অনেক বছর পর ওই স্কুল টিচারটা হয়তো বা সন্তানের থেকে ভুক্তভোগী, ঘরের পরিবারের মানুষজন থেকে, চাকরির খোঁজে সে বের হয়েছে, এক অফিসে গেল। অফিসে গিয়ে দেখে ওখানে লোক লাগবে, জব করবে। তো ওই স্কুল টিচার সেখানে গিয়ে বলল, আমি জব করব। ওই অফিসার যে ছিল সে নিচে তাকিয়ে তাকিয়ে কিছু লিখতেছিল আর বলতেছে, যিনি আর্টস ইন্টারভিউ দেওয়ার জন্য, তাকে বলতেছে, দেখো আমাদের এখানে যদি জব করতে হয় মোবাইল ফোন ইউজ করতে পারবে না, সারাদিন মোবাইলে লেগে থাকতে পারবে না, ঠিকমতো মন দিয়ে কাজ করতে হবে, সময়মতো আসতে হবে, সময়মতো যেতে হবে। তো যিনি আগত ব্যক্তি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে সে বলল, ঠিক আছে স্যার, আমি মোবাইল ইউজ করি না, আমি ঠিকমতো আসা যাওয়া করবো, ঠিকমতো কাজ করবো। ভয়েসটা শুনে ওর পছন্দ হলো, পরিচিত লাগলো। ডায়েরি থেকে চোখ উপরে তুলল, দেখে ওর স্যার আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, যেই স্যার ওকে উপদেশ দিয়ে একদিন এই জায়গাতে বসিয়েছে। নিজের চেয়ার ছেড়ে উঠে গেল, উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলো, কিন্তু আগত ব্যক্তি চিনতে পারলো না ইনি কে, বুঝতে পারেনি। পরে সে তো মানে যিনি মুরব্বি ইন্টারভিউ দিতে আসছে, জবের জন্য আসছে, সে এতটা আগ্রহ দেখাচ্ছে না, বস মানুষ, স্যার মানুষ, সে আমার সাথে কোলাকুলি করতেছে, আমাকে জড়িয়ে ধরছে, আমার পায়ে ধরে সালাম করছে, সে একটু নিজেকে আড়াল করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ওই ছেলেটা পরিচয় দিল, স্যার আমি আপনার ওই ছাত্র, সবার শেষে যিনি বসতাম, ক্লাসে ফাঁকি দিতাম, একদিন আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন যে কতদিন আর নিজেকে লুকিয়ে রাখবে, তুমি হয়তো ভাবো আমাকে ফাঁকি দিচ্ছ, আমাকে নয় তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ, তো এভাবে না করে তুমি পড়ালেখায় মন দাও, হয়তো বা একদিন দেশের অনেক ভালো কিছু তুমি করতে পারবে। আপনার সেই উপদেশ শোনার পর থেকে আমি ঠিকমতো লেখাপড়া করতাম, বেশি সময়ে লেখাপড়ার মধ্যে ব্যয় করতাম, সকল পড়াগুলো আমি মুখস্থ করার চেষ্টা করতাম, আজ আমি এখানে যে বসা আছি, আপনি যে অফিসে আসছেন, যেখানে আমাকে বসা দেখছেন, এই কোম্পানিটা আমার, এই কোম্পানির মালিক আমি, আমাকে যে আজকে দেখছেন এই পজিশনে, এটা আপনার উপদেশের কারণেই হয়েছে।
আল্লাহ, এটা তো দুনিয়াবি
দুনিয়াবি একটা
উদাহরণ। তো এটা তো আমাদের দুনিয়াবি একটা উদাহরণ পেলাম যে এটা আসলে দেখেন এখান থেকে আমাদের শিক্ষা বিষয় আছে যে একজন উপদেশের কারণে, একটা ভালো উপদেশের কারণে, শিক্ষকের ভালো উপদেশের কারণে তার
আমাকে যে নেকির দাওয়াত দিয়েছে বা আপনাদেরকে যারা নেকির দাওয়াত দিয়েছে, তারা যখন আপনাকে জান্নাতে দেখবে, জান্নাতে দেখবে, আপনি সেখান থেকে বলবেন, আজ আমি যে এখানে আছি, জান্নাতে আছি, আপনার উপদেশের মাধ্যমে আমি আমল করা শিখছি, আপনার উপদেশের মাধ্যমেই আমি দাওয়াত ইসলামী পেয়েছি, এত সুন্দর আমল করছি, নেকির দাওয়াত দিয়েছি, আপনার উপদেশের কারণে আজকে আমার এই মর্তবা, এই মর্যাদা, আমি আজকে জান্নাতে। আর এটা কার মাধ্যমে? এর সকল কিছু চিন্তা ভাবনা যদি আমরা দেখি, কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ তাবারক তাআলা এই মহান ব্যক্তিকে নেক হায়াত দান করুক। তার যে উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই উদ্দেশ্য পূরণ আল্লাহ অতি তাড়াতাড়ি হয় যাবে ইনশাআল্লাহ তাআলা। পুরো সারা দুনিয়াতেই আজ দাওয়াত ইসলামের ঢঙ্কা বাজছে, চলতে থাকবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামত দান করুক। উপদেশ গ্রহণ করা এবং উপদেশ দেওয়া দুইটাই যেন আমরা চিন্তা ভাবনা করে দেই এবং গ্রহণ করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমে বাজে মে হেদায়ত পেলা কো সালাম গাউসে আজম ইমাম তো কা ওয়ান কা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম ডালা দে কলবো মে আজমতে মুস্তফা সাইয়েদী আলা হযরত পেলা কো সালাম ফয়জ সে জিনকে লাও কো নামো জীবনে ফয়জ সে জিনকে লাও
নত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বাজ মে হেদায়ত পেলা কো সালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
تهجد آر فجر ربھاش چھ جار رحمت پرنو پربھات ہوئتار